ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
র‍্যাবের তরফে জানানো হয়েছে জেএমবি সারওয়ার তামিম গ্রুপের দুই সদস্য ইমরান এবং রফিককে আটক করেছে তারা।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশে মাওবাদীদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
তাছাড়াও রয়েছে ফ্রান্সের নির্বাচন বিষয়ে মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের মন্তব্য। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রনের জয়লাভে ইউরোপীয় ইউনিয়নের নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ফ্রান্সে ৩৯ বছর বয়স্ক ম্যাক্রন অতি ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মারিন লাপেনকে বিপুল ভোটাধিক্যে পরাজিত করায় ইউরোপীয় ইউনিয়ন পন্থী সংবাদপত্রগুলো বলছে এটা ওই জোটের জন্য একটা সন্ধিক্ষণ। লাপেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে ফ্রান্সকে ইউরোজোন থেকে বার করে আনবেন এবং ইইউ সদস্যত্বের ব্যাপারে ভোট গ্রহণের ব্যবস্থা করবেন। বিপুল ভোটাধিক্যে ম্যাক্রনের বিজয় ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা নতুন সূচনা বলে অনেকে মনে করছেন। ৬ মাস আগে অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে কিনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারীদের ও মস্কোর স্বার্থের মধ্যে কোনো সংযোগ আছে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্র সেনেটের একটি কমিটি আজ সোমবার তদন্ত চালাবে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রচেষ্টার সমালোচনা করছেন। নির্বাচনে ট্রাম্পের জয়লাভের বৈধতার গুরুত্ব কমাতে পারে রাশিয়ার সঙ্গে সেরকম কোনো সংশ্লিষ্টতাকে ট্রাম্প গুরুত্ব দিতে চাইছেন না। তাই সেনেটের শুনানির বেশ কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনকে দোষারোপ করেন। ট্রাম্পের বিতর্কিত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল ফ্লিনকে সর্বোচ্চ নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। স্যালি ইয়েটস, যিনি অল্প সময়ের জন্য অস্থায়ী অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ট্রাম্প যাকে বরখাস্ত করেন, তিনি আজ সেনেটের বিচার বিভাগীয় সাব কমিটিতে ফ্লিনের ব্যাপারে তাঁর যে উদ্বেগ ছিল সে বিষয়ে সাক্ষ্য দেবেন। আফগানিস্তানে কর্তৃপক্ষ বলেছে উত্তেজনাপূর্ণ পূর্বাঞ্চলে বিমান হামলায় অন্তত ৩৪ জন ইসলামিক স্টেট চরমপন্থী নিহত হয় এবং একটি বেতার স্টেশন ধ্বংস হয়ে যায়। সন্ত্রাসী গ্রুপটি উগ্রবাদী প্রচার অভিযান চালানোর জন্য ওই বেতার স্টেশনটি ব্যবহার করত। সোমবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তান সীমান্ত সংলগ্ন নাঙ্গারহার প্রদেশের নাজিয়ান ও আচিন জেলায় আইএসের গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই অঞ্চলে আফগান এবং আমেরিকান ড্রোন আক্রমণে এর আগে আইএসের বেশ কয়েকটি বেতার স্টেশন ধ্বংস করা হয়, কিন্তু সন্ত্রাসী গ্রুপটি অন্য স্থান থেকে কয়েকটি ভাষায় পুনরায় সম্প্রচার করতে সক্ষম হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ঢাকার অদূরে আশুলিয়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনুন ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে।
র‍্যাবের তরফে সোমবার সাংবাদিকদের জানানো হয়েছে রোববার রাতে জেএমবির সারওয়ার তামিম গ্রুপের দুই সদস্য ইমরান এবং রফিককে আটক করেছে তারা। র‍্যাব আরো জানিয়েছে আটককৃতদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে সে মূলত জেএমবির জন্য বিস্ফোরক সংগ্রহ, ক্রয় এবং বিতরণের কাজ করত বলে জেএমবি উল্লেখ করেছে। রফিক নামে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে র‍্যাব। এদিকে পুলিশ ঢাকার মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে আটক করেছে। তারা সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকায় প্রকাশিত জাতিসংঘের এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ সামাজিক কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনুন ঢাকা সংবাদদাতা জোরুল আলমের কাছে।
সোমবার ঢাকায় প্রকাশিত জাতিসংঘের এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ সামাজিক কমিশন এসকাপের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির প্রকাশনার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন তার বক্তব্যে বলেন, গত এক দশকে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে চলতি বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 7% উপর হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি বলেন, প্রবৃদ্ধিকে 8-9% উন্নীত করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে সুশাসন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কাশ্মীর সমস্যার সমাধানে অভিন্ন মতামত তৈরির লক্ষ্যে ভারতের দুই প্রবীণ রাজনৈতিক নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা ও জনতা দলের নেতা শরদ যাদব যৌথ উদ্যোগ নিয়েছেন। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
অশান্ত কাশ্মীরে গত কয়েক দশক ধরে চক্রাকারে ঘটেই চলেছে বিক্ষোভ আর হত্যালীলা। কোন পথে স্বাভাবিকতা ফিরে আসবে কাশ্মীরে, আলোচনার রাস্তায় নাকি শক্ত হাতে মোকাবিলায়, এবার এ প্রশ্নে একটা সর্বদলীয় ঐক্যমত্য গড়ে তুলতে উদ্যোগ নিলেন দুই বরিষ্ঠ রাজনৈতিক জাতীয় স্তরের নেতা। জনতা দল ইউনাইটেড এর অন্যতম শীর্ষ নেতা শরদ যাদব এবং প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এই মাসেই দিল্লিতে এই বিষয়ে এক ন্যাশনাল কনক্লেভ তারা আহ্বান করলেন। বিভিন্ন দলের নেতা তো বটেই, কাশ্মীর বিষয়ে বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত গোয়েন্দাকর্তা, সরকারি অফিসার এবং কাশ্মীরের বিভিন্ন নেতৃস্থানীয়রা এই কনক্লেভে আমন্ত্রিত হচ্ছেন। অবশ্য নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরে হিংসার মোকাবিলায় এবার কড়া পদক্ষেপের পথেই এগুচ্ছে বলে কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতব্যাপী মাওবাদীদের মোকাবেলায় উপদ্রুত রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আকাশপথে চালকবিহীন বিমানের মাধ্যমে নজরদারি চালানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ছত্তিশগড়ের সুকময় সিআরপিএফ এর উপর হামলার পরে মাওবাদী দমনের রণকৌশল স্থির করতে 10টি রাজ্যকে নিয়ে আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয় দেশের অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এ রাজ্যের প্রতিনিধিত্ব করেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, মাওবাদীদের আর্থিক সহায়তার সূত্রগুলি চিহ্নিত করা এবং তার পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন সিরিয়ায় কথিত নিরাপদ এলাকা প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে। সিরিয়ায় 6 বছরের সংঘাত অবসানের লক্ষ্যে মস্কোর প্রস্তাবিত নিরাপদ এলাকা প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়া, তুরস্ক এবং ইরান গত সপ্তাহে একমত হয়েছে। বাংলাদেশে সোমবার নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনুন ঢাকা সংবাদদাতা জোরুল আলমের কাছে।
দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নওগাঁ জেলার পাতিসরে কবিগুরুর স্মৃতি বিজড়িত কাতারি বাড়ির পাশে দেবেন্দ্র মঞ্চে তার জন্মদিনের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উদ্বোধনকালে রাষ্ট্রপতি বলেন,
কবিগুরু রবীন্দ্রনাথ দেবর কবি লেখকার বা কুটকর্মকার ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, সমাজভাবক এবং পল্লী সংস্কারক।
এ উপলক্ষে দেবেন্দ্র মঞ্চে রবীন্দ্রনাথের সৃষ্ট কর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকবির জন্ম উৎসবকে কেন্দ্র করে পাতিসরের কাতারি বাড়ির আঙ্গিনায় দূর দূরান্ত থেকে জড়ো হয়েছিলেন বিশ্বকবির ভক্ত, অনুরাগী, শিল্পী, কবি, সাহিত্যিক এবং গবেষক সহ সর্বস্তরের মানুষ। এদিকে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
খবর শেষ হলো।
বিশ্ব নেতৃবৃন্দ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে স্বাগত জানাতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় ইমানুয়েল ম্যাক্রনের বিশাল সাফল্যে তাকে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বাগত জানান। ওদিকে এই সাফল্যে ফ্রান্সের জনগণ কী ভাবছে সে সম্পর্কে আমাদের লন্ডন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী কথা বলেছেন ফ্রান্স প্রবাসী প্রখ্যাত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের সঙ্গে।
ফরাসি নির্বাচনের ইতিহাস পাল্টে দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন, রচনা করেছেন নতুন এক ইতিহাস। 59 বছরের মধ্যে এই প্রথম কোন একজন প্রার্থী মূলধারার রাজনীতির বাইরে থেকে এসে চমক সৃষ্টি করেছেন। 39 বছর বয়স্ক সাবেক এই ব্যাংকার ম্যাক্রন 66.1% ভোট পেয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী মারিন লোপেন পেয়েছেন 33.9% ভোট। রোববার এই নির্বাচনে ভোট পড়েছে 74%, যা গত 50 বছরের মধ্যে সবচেয়ে কম। 8.5% ভোটার ব্যালট শূন্য দেখেই বাড়ি ফিরে গেছেন। বিজয়ের পর লুভ মিউজিয়ামের সামনে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ম্যাক্রন বলেন, অভিনন্দন সবাইকে, নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে আমরা ইতিহাসের নয় এক পাতা খুলেছি। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে দ্বিধা বিভক্ত ফ্রান্সকে ঐক্যবদ্ধ করা, জনগণকে নিরাপত্তা দেয়া, বেকারত্ব দূর করা। নির্বাচনের পর ফ্রান্সের অবস্থা কেমন জানতে চেয়েছিলাম প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদারের কাছে।
চমকিত, অভিভূত, আনন্দিত, তার কারণ তাদের কাছে মনে হয়েছে যে অন্ধকারে ডুবে যাচ্ছিল তাদের যে দেশ, তাদের যে সংস্কৃতি, তাদের যে বোধ, সেখান থেকে যে মানুষটিকে এক বছর আগেও কেউ চিনত না যে উনি কোনোদিন এই দেশের প্রেসিডেন্ট হতে পারবে, এবং সব থেকে বড় কথা যে পৃথিবীরও সব থেকে নবীন প্রেসিডেন্ট, এবং ফরাসি দেশের তো বটেই যে 39 বছর বয়সে যে ফরাসি এক নেপোলিয়ন 35 বছর বয়সে ক্ষমতায় আহরণ করেছিলেন, আর এই এতদিনের মধ্যে এই পঞ্চম রিপাবলিকের অষ্টমতম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি 39 বছরে যে এই রকম যার পরিচিতি পলিটিক্যাল লাইনে ছিল না, উনি 2 বছর মাত্র কাজ করেছিলেন ফ্রাঁসোয়া হলন্দের সঙ্গে অ্যাজ এ অর্থমন্ত্রী হিসাবে, ইকোনমিক্যাল মিনিস্টার। আর ফ্রাঁসোয়া হলন্দ যখন প্রথম ক্ষমতায় যান প্রেসিডেন্ট হিসাবে, তখন ফ্রাঁসোয়া হলন্দের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিছুদিন এলিজে প্যালেসে, মানে প্রেসিডেন্ট প্যালেসে উনি কাজ করেছিলেন। তা কালকের ঘটনাটা আমাদের এবং সারা বিশ্বকে চমকিত করেছে, অভিভূত করেছে, এবং মানুষ ছুটে গিয়েছে কুর্সেল দ্য লুব, মানে যেখানে নেপোলিয়ন আগে থাকতেন ভার্সাই প্যালেস তৈরি করার আগে, আজকে যেটা সারা পৃথিবীর সব থেকে দর্শনীয়, সব থেকে ভিজিট করে যে মিউজিয়াম, লুব মিউজিয়াম, সেই মিউজিয়ামটাকে তারা ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছিল যে কালচার, হিস্ট্রি, ফিলোসফিকে যে তারা মাথার উপরে রাখে এবং সেটাই তাদের স্তম্ভ, এবং সেই গর্বিত জায়গায় উনি কালকে এসেছিলেন ঠিক 10:20 এবং 4 মিনিট ধরে উনি ওই নেপোলিয়ান যে উঠানটায় হাঁটত, ওটাকে বলা হয় কুর্দ নেপোলিয়ান অথবা কুর্সেল দ্য লুব, উনি 4 মিনিট ধরে হেঁটে এসছেন এবং সেখানে বেটোভেনের অসাধারণ ক্লাসিক্যাল মিউজিক বাজছে, এবং উনি যখন স্টেজে উঠছেন ফরাসি দেশের জাতীয় সঙ্গীত মার্সাইয়েজ বাজানো হচ্ছে। এটাকে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিল 1981 সালে যখন মিতারা প্রথম ক্ষমতায় আরোহণ করে। অসাধারণ, অসাধারণ, মানে বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা কেউ বাকি ছিল না, 20,000 মানুষ মানে সেকেন্ডের মধ্যে এসে জায়গা দখল করে ফেলেছিল।
ইমানুয়েল ম্যাক্রনের সামনে চ্যালেঞ্জ গুলো কি কি?
ওনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষের সিকিউরিটি তাকে দিতে হবে, সবার আগে মানুষের সিকিউরিটিকে দিতে হবে, তার কারণ এই যে টেররিস্ট অ্যাটাক কয়েক বছর ধরে চলছে সেটাই হচ্ছে ফরাসি দেশের চ্যালেঞ্জ। তাছাড়া এই যে মারিন লোপেন, সে 11 মিলিয়ন ভোট পেয়েছে, যেটা তার আগের বারের তুলনায় ডাবল, সেটা মানুষকে ভাবিত করেছে, তার কারণ আগামী জুন মাসে এখানে পার্লামেন্ট ইলেকশন, সেখানে কোনোভাবেই যেন মারিন আজকে নয় সব গ্রুপগুলো এক হয়ে এমানুয়েল মাক্রোকে জিতিয়েছে এবং উনি পেয়েছেন আজ পর্যন্ত যে কাউন্ট হয়েছে 66.6%, আর মারিন লু পেন পেয়েছে 33.94%, যেটা 20-এর নিচে ছিল সব সময়। সেটা মানুষকে ভাবিয়েছে, সেই কারণেই মারিন লু পেন যে কারণে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে বা কৃষকদের কাছে পৌঁছাতে পেরেছে, সেই ইউরোপের ইউনিয়নের নেগোসিয়েশন, এখানকার ফরাসিদের নিজস্ব সিকিউরিটি, এবং অনেক দিন ধরে যে চলছে প্রায় 10-15 বছর ধরে দেশের একটা বিশাল বেকারত্ব, সেই বেকারত্বকে কমানো এবং এখানকার ইন্ডাস্ট্রিয়াল সেটা নতুন ফর্মে, এবং যেহেতু উনি ইকোনমিক্যাল লোক আমার মনে হয় যে উনি খুব তাড়াতাড়ি, তার কারণ এত ইয়াং বয়সে এবং এত চার্মিং ওনার কাজ এবং অসম্ভব তার ধৈর্য এবং অসম্ভব পরিশ্রমী, যার জন্যই ফরাসিরা তাকে এনেছে, যে আগে সব বৃদ্ধ মানুষদের তারা প্রেসিডেন্ট হিসেবে দেখেছে এবং তার কাছে আশাও অনেক যে উনি সিকিউরিটির দায়িত্ব নেবে ফরাসিদের এবং ফরাসিদের ইকোনমিককে আরো চাঙ্গা করবে, ইন্ডাস্ট্রি তৈরি করবে, কৃষকদের দিকে তাকাবে এবং বৃদ্ধা বৃদ্ধাদের যে কষ্ট বা আরো তাদেরকে কিভাবে ফেসিলিটি দেওয়া যায় সেই চেতনাগুলোকে ওনাকে আজকে প্রেসিডেন্টশিপে নিয়ে এসছে, এবং আমার মনে হয় ওনার প্রথম দিন থেকে উনি কাজ শুরু করবেন এইগুলোকে কি করে আরো উন্নতি করা যায়।
ওদিকে পরাজিত ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী মারিন লু পেন বলেন, আমরা পরাজিত হয়েছি এটা সত্য, তবে জেনে রাখুন আমরা ভেঙে পড়িনি, শেষ হয়ে যায়নি আমাদের যুদ্ধ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয় আমার রবীন্দ্রনাথ, সঞ্চালন করছেন আসানুল হক।
ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম, যেমনটি এই মাত্র শুনলেন, আমার রবীন্দ্রনাথ। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের টেলিফোন লাইনে যারা অতিথি আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে। যান্ত্রিক ত্রুটির কারণে একটু শব্দ হচ্ছিল অনুষ্ঠানে, আরেকবার শ্রোতাদের মনে করিয়ে দিতে চাই, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে, এই পালন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে রয়েছেন, ভারতের কলকাতা থেকে রয়েছেন কণ্ঠ এবং বাচিক শিল্পী অনিন্দিতা কাজী, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের তরুণ প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনি যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে ক্যানাডা থেকে।
আসলে আজকে আমাদের পরম পাবার একটি দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো আপনাদের সাথে বিশেষ দিনে সংযুক্ত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।
অনেক ধন্যবাদ। তরুণ প্রজন্মের আরেকজন প্রতিনিধির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, তিনি ছায়ানট সুরের ধারা গান শিখেছেন, তিনিও যোগ দিচ্ছেন, তামান্না মাকসুদ পর্ণা ক্যানাডা থেকে যোগ দিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি শুনতে পাচ্ছেন তামান্না।
জি, শুনতে পাচ্ছি।
অনেক ধন্যবাদ। অনিন্দিতা কাজী, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি।
হ্যালো,
লাইনটি একটু খারাপ। অনিন্দিতা, শুনতে পাচ্ছেন?
আপনাকেও
ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। টেলিফোন লাইনটি খুব ভালো নয় মনে হচ্ছে অনিন্দিতা, আমরা কি আপনাকে আরেকবার বা অন্য কোনো নাম্বারে ফোন করতে পারি? কারণ যে শব্দটা হচ্ছে তাতে বেশ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বেশ জোরে শব্দ হচ্ছিল অনিন্দিতা।
হ্যালো,
হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে।
হ্যাঁ হ্যাঁ, আমি এবার শুনতে পাচ্ছি, বলুন।
আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু লাইনটা বেশি ভালো মনে হচ্ছে না, খুব শব্দ হচ্ছে।
আচ্ছা বলুন, আমি শুনছি, চেষ্টা করছি যাতে সব বাধা বিঘ্ন অতিক্রম করে আপনাদের কাছাকাছি পৌঁছতে পারি।
আচ্ছা, অনুষ্ঠানের শুরুতেই আমরা এই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীকে উদযাপন করার এই অনুষ্ঠানে একটু একটু উৎসবের সুর আনতে চাই। রবীন্দ্রনাথের একটি অত্যন্ত সুপরিচিত গান, সেই গানের প্রথম শব্দটি হচ্ছে আনন্দলোকে। আমরা কলকাতায় অনিন্দিতা আপনার কাছ থেকে এই প্রথম শব্দটি সুরে শুনতে চাই, তারপর সেখান থেকে আমরা চলে যাব ক্যানাডার টরন্টোতে। স্বপ্নীল সজীব তিনি দ্বিতীয় শব্দটি গাইবেন এবং তারপর চলে যাব তামান্নার কাছে, আপনি তার পরের দুটি শব্দ গাইবেন। এইভাবে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই। অনিন্দিতা আপনি কি শুরু করবেন আনন্দলোকে?
চলো অনিন্দিতা দিয়ে শুরু করো।
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে
অনেক ধন্যবাদ। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্রনাথকে আজকে উদযাপন করছি। আমি ওয়াশিংটনে, কেউ রয়েছেন ক্যানাডায়, কেউ রয়েছেন কলকাতায়, কেউ রয়েছেন বাংলাদেশে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ থেকেও আমাদের একজন অতিথি যোগ দেবার কথা রয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে ভাবতে গেলে আসলে কুলকিনারা পাওয়া যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। রবীন্দ্রনাথ প্রথমে আমরা ভেবেছিলাম যে রবীন্দ্রনাথের কোনো একটি বিশেষ দিক নিয়ে কথা বলবো, ভেবেছিলাম মানবতায় রবীন্দ্রনাথ নিয়ে কথা বলবো, রবীন্দ্রনাথের প্রভাব নিয়ে কথা বলবো। পরে ভাবলাম যে আসলে আমার রবীন্দ্রনাথ দিয়েই আমরা শুরু করি, কারণ আমার রবীন্দ্রনাথ প্রত্যেকের কাছে একজন ব্যক্তিগত অত্যন্ত কাছের ঘনিষ্ঠ মানুষ আমার রবীন্দ্রনাথ। আমি শুরু করতে চাই অনিন্দিতা আপনার কাছ থেকে, আপনার কাছে রবীন্দ্রনাথ কি, আপনার রবীন্দ্রনাথ জানতে চাই।
রবীন্দ্রনাথ তো আমাদের বিশ্বের সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্বের সাথে যোগসূত্র ঘটিয়েছেন যে মহামানব তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তাকে আমি দেখতে চাই আমার দাদু কাজী নজরুল ইসলামের চোখ দিয়ে, কারণ এই দুই কবির মধ্যে 38 বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও একটা শ্রদ্ধা স্নেহের সম্পর্ক, একটা সখ্যতা ছিল। এবং আজকের এই জন্মদিনের দিনে আমি রবীন্দ্রনাথের 80তম জন্মদিনে কাজী নজরুল ইসলাম, তার বয়স তখন 41 বছর, তিনি তখন একটি রবীন্দ্র স্তুতি তিনি লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন। তো মানে সেটা আমার দাদুর শ্রদ্ধাটা আমারও শ্রদ্ধা, আমি এভাবেই রবীন্দ্রনাথকে দেখি। চরণারবিন্দে লহ অশ্রু পুষ্পাঞ্জলি, হে রবীন্দ্র তব দীন ভক্ত এ কবির, অশীতি বার্ষিকী তব জন্ম উৎসবে, আসিয়াছি নিবেদিতে নীরব প্রণাম। ধ্যান ও শান্ত মৌন তব কাব্য রবিলোকে, সহসা আসিনু আমি ধূমকেতু সম রুদ্রের দুরন্ত দূত, ছিন্ন হরজটা কক্ষচ্যুত উপগ্রহ, বক্ষে ধরি তুমি ললাট চুমিয়া মোর দানিলে আশিস। দেখেছিল যারা মোর উগ্র রূপ অশান্ত রোদন, সেটা দেখেছিলে তুমি। হে সুন্দর বন্যী দগ্ধ মোর বুকে তাই দিয়েছিলে বসন্তের পুষ্পিত মালিকা। বিশ্বকাব্য লোকে কবিতব মহাদান, কত যে বিপুল কত অপরিমাণ, বিচার করিতে আমি যাব না তাহার, মৃত ভাণ্ড মাপিবে কি সাগরের জল। যতদিন রবে রবি রবে সৌর লোক, হে সুন্দর ততদিন তব রশ্মি লেখা, দিব্য জ্যোতি পুষ্প গ্রহ তারকার মতো অসীম গগনে রবে নিত্য সমুজ্জ্বল। আমার কাছে রবীন্দ্রনাথ এটাই।
চমৎকার বলেছেন। আসলে রবীন্দ্রনাথ কার কাছে কি, কাজী নজরুল ইসলাম সেটি আমাদের কাজটি সহজ করে দিলেন। তিনি এই কবিতার ভেতর দিয়ে কিন্তু অনেক কিছু বলে দিলেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু বলে দিলেন। এবং আমার শুনে খুব ভালো লাগছে যে আজকে থেকে অনেক বছর আগে, সেই 1940 সালে রবীন্দ্রনাথের বয়স যখন 80, সেই তখন আজকে 2017 সাল, 1940 থেকে আজকে প্রায় 77 বছর পরও নজরুলের কথা যেমন প্রাসঙ্গিক মনে হচ্ছে, তেমনি অত্যন্ত প্রাসঙ্গিক বাংলা সাহিত্যের কর্ণধার রবীন্দ্রনাথ, তাকে নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা অনিন্দিতা, আপনার কাছ থেকে এবারে আমি একটু সজীব আপনার কাছে আসতে চাই। সজীব, আমার রবীন্দ্রনাথ, আপনার রবীন্দ্রনাথ?
আমার রবীন্দ্রনাথ আমার খুব কাছের একজন মানুষ। আমি যাকে অনেক ছোটবেলায় যখন হাতি হাতি পাপা করে আমি আলো আমার আলো গাইতে শিখলাম, তখন থেকেই তিনি আমার সাথে আছেন, আমার চলার পথের পাথে হিসেবে। আমি যখনই আনন্দে থাকি বা যখন আমি দুঃখ পাই, আমি নিজের কাজ করতে গেলে যখন আমি বাধা বিঘ্ন বা কখনো আমি উদ্যমতা চাই, তখন আমি রবীন্দ্রনাথের আশ্রয় নেই, তার গানের মাঝে তার লেখার মাঝে আমি খুঁজে পাই আমার নিজেকে। তো এটাই হচ্ছে আমার রবীন্দ্রনাথ, যে সব সময় আমার সাথে ছায়ার মতো থাকে। আর আমি সুরে সুরে একটু বলতে চাই যে আমার রবীন্দ্রনাথকে আমি রবীন্দ্রনাথের ভাষাই বলতে চাই, তার একটি গান দিয়ে যেটা আমার কাছে মনে হয় যে আজকের দিনের জন্য ভীষণ প্রাসঙ্গিক। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি ওমুখ হেরি শরমে এসে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তিনি ধ্রুব তারার মতো সবসময় আমাদের সবার সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন, তিনি আমার রবীন্দ্রনাথ, আমার ভালোবাসার মানুষ।
চমৎকার সজীব, চমৎকার বলেছেন, চমৎকার গেয়েছেন, এবং এমন একটি গান আপনি নির্বাচন করলেন এই অনুষ্ঠানের শুরুতেই যেটি অনুষ্ঠানের একটা একটা টোন সেট করে দিল। আচ্ছা, ঢাকা থেকে একজন আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী তামান্না। আপনার কাছে আসার আগে আমি একটু ঢাকার শিল্পী শামা রহমান আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু আগে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টেলিফোনে, কিন্তু এই মুহূর্তে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, আমার রবীন্দ্রনাথ, তামান্না আপনার কাছে রবীন্দ্রনাথ কি?
আমার কাছে রবীন্দ্রনাথকে প্রথম আমি চিনতে শিখি আমার প্রথম গুরু যিনি মিতা হক, তার কাছে। এবং আমি খুব ছোট ছিলাম যখন আমি মিতান্তের কাছে গান গাওয়া শুরু করি। আমার মনে আছে প্রথম যে গানটি মিতান্তি আমাকে শিখিয়েছিলেন, সেই সময় ভীষণ কঠিন মনে হয়েছিল। গানের লাইনগুলো এরকম যে, তোমারই নামে নয়ন মেলিনু পূর্ণ প্রভাতে আজি, তোমারই নামে উঠিল গগনে শত দল দল রাজি। আমি ওই ক্লাস ফোরের মানুষটি আসলে বুঝিনি এই এই গানের অর্থটা কি, কিন্তু এখন যখন আমি ভাবি যে বিশেষত আজকের দিনে এই গানটি আরেকটি ভীষণ প্রাসঙ্গিক একটি গান, এবং এখন এই যে প্রতিদিনের জীবনে রবীন্দ্রনাথ, সেটা তাকে আমার আমি খুঁজে পাই প্রত্যেকটা জায়গাতে। ঠিক যেইভাবে আমার আগের দুই বন্ধু বলে গেলেন যে রবীন্দ্রনাথকে ঠিক দূরে থেকে না, তাকে ভীষণ আপন মানুষ মনে হয়। যেমন ধরুন, এখন আমি একজন মা এবং আমার দুজন সন্তান আছেন, আমার এই মা হবার যে লোকটা সেটা কিন্তু মনে এসেছিল প্রথম রবীন্দ্রনাথের কিশোর কবিতাগুলো পড়ে। মানে তখনও আমি কিন্তু এই নারী পুরুষের সম্পর্ক বুঝিনি, কিন্তু ওই যে একটা কবিতা আছে যে, এই যে একটা দুষ্টু ছেলে আর তার মার একটা লুকোচুরি খেলা, আমি কবিতার চারটি লাইন বলতে চাইবো। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করিল তো পুটি, তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। আমার স্পষ্ট মনে পড়ে যে ওই ছোটবেলায় এই কবিতাটা পড়তে যেয়ে আমার মনে হয়েছিল যে আমার যদি এরকম একটা দুষ্টু খোকা বা খুকু থাকতো। তো আসলে এত বছর পরেও সেই ছেলেবেলার রবীন্দ্রনাথ এখনো ভীষণ প্রাসঙ্গিক, এবং এখনকার রবীন্দ্রনাথ তো অবশ্যই। আর আরেকটি আরেকটি বিষয় আমি বলবো যে, রবীন্দ্রনাথ শুধুমাত্র ব্যক্তিগতভাবে না, ইভেন সামাজিক জায়গা থেকেও রবীন্দ্রনাথকে আমি আমার করে পেয়েছি, বিশেষত এই সময়ে এসে যেখানে যখন ধর্ম নিয়ে অসহিষ্ণুতা প্রবল পর্যায়ে চলে গিয়েছে, যেখানে ভীষণভাবে মানুষ অন্ধত্বের জায়গা থেকে ধর্মকে বিশ্লেষণ করে, চারপাশে মারামারি রক্তপাত, সেই সময়ে আমার আমার ভীষণ ইচ্ছে করে যে রবীন্দ্রনাথের ধর্ম নিয়ে যে ভাবনা তার দিকে ফিরিয়ে তাকাতে, এবং সেটার দিকে যদি আমি তাকাই আমি দেখতে পারি যে পরিণত যে রবীন্দ্রনাথ, আমরা দেখি সবকিছুকে তিনি আপন করে